বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজি
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 22 জুন, 8 আষাঢ় এবং ফার্সি 1 তীর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে মার্কিন বাহিনী ইরাক ও সিরিয়ায় তেল ও খাদ্য লুটপাট অব্যাহত রেখেছে বলে সংবাদ মাধ্যমে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে ঢাকায় করোনা ভাইরাস ঠেকাতে এর আশপাশের 7টি জেলায় লকডাউন কার্যকর হওয়া সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে হজরত ইমাম রেজা আলাইসালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনা। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রেসিডেন্ট রুহানি বলেছেন ইরানের অর্থনীতি স্থবির করার ষড়যন্ত্রের কথা স্বীকার করেছে মার্কিন সন্ত্রাসীরা। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের সরকারের পররাষ্ট্রনীতি হবে গতিশীল ও যৌক্তিক বলেছেন প্রভাবশালী কূটনীতিক আবদুল্লাহিয়ান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন করোনার টিকা এখন কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে, দেশের টিকা তৈরির উপর গুরুত্ব আরোপ। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ ও জঙ্গলমহল রাজ্য গঠনের দাবি জানানোই বিজেপির 2 এমপির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছে তৃণমূল। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন মার্কিন সন্ত্রাসীরা একথা স্বীকার করেছে যে তারা ইরানের ব্যাংকিং খাতের সব ধরনের আন্তর্জাতিক লেনদেন পুরোপুরি স্থবির করে দিয়েছে। তিনি সোমবার আরাস মুক্ত বাণিজ্য অঞ্চলের কয়েকটি অবকাঠামো ও শিল্প প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে একথা বলেন। হাসান রুহানি বলেন ইরানি জনগণ ব্যাপক দুঃখ কষ্ট ও সমস্যার মধ্যে ডুবে যাওয়া সত্ত্বেও একটি বিশাল অর্থনৈতিক যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট রুহানি বলেন হোয়াইট হাউসের জালেমরা 3.5 বছর ধরে ইরানি জনগণের বিরুদ্ধে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং মানবাধিকারের ধ্বজাধারী অন্যান্য পশ্চিমা দেশ এই কাজে ওয়াশিংটনকে সহযোগিতা দিয়ে যাচ্ছে। হাসান রুহানি বলেন 3 দিন আগে মার্কিন অর্থ বিভাগের কর্মকর্তারা ঘোষণা করেছে তারা করোনা ভাইরাসের টিকা কেনার জন্য ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। এর অর্থ হচ্ছে এই সন্ত্রাসীরা স্বীকার করে নিল যে তারা ইরানি জনগণের সকল অর্থনৈতিক তৎপরতাকে স্থবির করে দিয়েছে। আমেরিকার নয়া সরকার এখন মাস্ক ও টিকা কেনার জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা বলছে, অথচ আমাদের মাস্ক আমদানি করার কোনো প্রয়োজন নেই এবং করোনা ভাইরাসের টিকাও নিজেরা উৎপাদন শুরু করেছি।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক প্রধান ও উচ্চপদস্থ কমান্ডারেরা আজ নবনির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করে তাকে অভিনন্দন জানিয়েছেন। এ সময় তারা নানা বিষয়ে কথা বলেন। সামরিক বাহিনীর কমান্ডারেরা রাইসির নয়া সরকারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেনা কর্মকর্তারা বলেন, তারা ইরানকে আরও শক্তিশালী করতে সব ক্ষেত্রেই সহযোগিতা দিতে প্রস্তুত আছেন। এ সময় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামিও উপস্থিত ছিলেন। সৈয়দ ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠকে ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ছাড়াও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারেরা উপস্থিত ছিলেন। গত শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সৈয়দ ইব্রাহিম রাইসি প্রায় 1,80,00,000 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পর থেকে তার সঙ্গে দেশের বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা সাক্ষাৎ করে তাকে অভিনন্দন জানাচ্ছেন। ইরানের জাতীয় সংসদের স্পিকারের বিশেষ সহকারী ও বিজ্ঞ কূটনীতিক হোসেন আবদুল্লাহিয়ান বলেছেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সরকারের পররাষ্ট্রনীতি হবে গতিশীল ও যৌক্তিক। তিনি আজ মার্কিন টিভি চ্যানেল CNN-কে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন। আমির আবদুল্লাহিয়ান আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় সুযোগ হাতছাড়া করেছে। আমেরিকা ভবিষ্যতে কি ধরনের আচরণ করে সেটার উপর নির্ভর করবে দুই দেশের সম্পর্কের বিষয়টি। আমেরিকার আচরণে পরিবর্তন আনতে হবে বলে তিনি মন্তব্য করেন। আবদুল্লাহিয়ান ট্রাম্প ও বাইডেনের সরকারের মধ্যে পার্থক্য সম্পর্কে বলেন, বাইডেন পরমাণু সমঝোতায় ফিরতে চান, কিন্তু তাদেরকে আঞ্চলিক বিষয়াদি ও ক্ষেপণাস্ত্রকে পরমাণু সমঝোতার সঙ্গে সম্পর্কযুক্ত করলে চলবে না। তিনি বলেন, আমেরিকাকে কেবল পরমাণু সমঝোতার উপর মনোনিবেশ করতে হবে, পরমাণু সমঝোতায় ফেরার প্রতিশ্রুতি পালন করতে হবে। সংসদ স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সহকারী ভিয়েনা আলোচনার ফলাফল প্রসঙ্গে আরও বলেন, ইরানের অধিকার বাস্তবায়ন করা হলে এবং অন্য পক্ষ সব প্রতিশ্রুতি পালন করলে ইরানও সব প্রতিশ্রুতি মেনে চলবে। রাশিয়া বলেছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে যে ধারাবাহিক সংলাপ চলছে তার ফলাফলের ব্যাপারে সব পক্ষ সন্তুষ্ট থাকবে। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি এবং ইরানের পরমাণু আলোচনায় রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানভ এই মন্তব্য করেছেন। তিনি সোমবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে ভিয়েনা সংলাপ থেকে একটি ইতিবাচক ফল বেরিয়ে আসার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় কোনো পক্ষই নিজের সবগুলো দাবির বাস্তবায়ন দেখতে পাবে না, তবে এখান থেকে যে ফলাফল বেরিয়ে আসবে তাতে সব পক্ষের সন্তুষ্ট হওয়ার যথেষ্ট কারণ থাকবে। ভিয়েনার গ্র্যান্ড হোটেলে রোববার ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সংলাপের ষষ্ঠ দফা বৈঠকের সমাপ্তি হয়। ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় এই বৈঠকে ইরানের সঙ্গে আলোচনা করেন চীন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের প্রতিনিধিরা। এই বৈঠকে আমেরিকার সরাসরি উপস্থিতি নেই। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বা ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল ইরানের পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করাকে এই মুহূর্তে ইউর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে অভিহিত করেছেন। তিনি সোমবার ব্রাসেলসে ইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন। ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বোরেল বলেন, এ সংক্রান্ত চূড়ান্ত চুক্তিতে উপনীত হওয়া কিছুটা কঠিন হলেও আলোচনা অব্যাহত রয়েছে। তিনি এই সমঝোতা থেকে আমেরিকার একতরফা বেরিয়ে যাওয়া এবং ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার প্রসঙ্গ এড়িয়ে যান। ইরানে সরকার পরিবর্তন ভিয়েনা সংলাপের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে তিনি আশা প্রকাশ করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনার টিকা এখন কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে। তার মতে সবচেয়ে বড় সমাধান হল নিজেরাই টিকা তৈরি করা। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের বলেছেন, টিকা নিয়ে সুখবর পাবো, কিন্তু কবে পাব সেটি এখন বলতে পারছি না। পররাষ্ট্রমন্ত্রী আজ মঙ্গলবার মন্ত্রণালয়ে তার দপ্তরে সাংবাদিকদেরকে টিকা প্রাপ্তি নিয়ে বলেন, আশ্বাস দিয়ে যাচ্ছে সবাই, আমি বলি মূলা দেখাচ্ছে সবাই, সবচেয়ে বড় সমাধান হবে যখন আমরা নিজেরাই টিকা তৈরি করব। নিজেরা টিকা তৈরি করলে আর অন্যের দিকে চেয়ে থাকতে হবে না। টিকা এখন কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে এমন ইঙ্গিত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ধনী দেশগুলো টিকা নিয়ে বসে রয়েছে, তাদের যত জনসংখ্যা তার থেকে বেশি টিকা রয়েছে তাদের হাতে। অনেকে বলে যে দেবে, কিন্তু কেউ দেয় না, শুধু আশ্বাস দিচ্ছে। আবার দেবার আগে কেউ জিজ্ঞেস করে যে অমুক জিনিসে আমাকে সমর্থন দেবেন কিনা। এখন দেখা যাচ্ছে এটিকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এদিকে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজার বায়ো এনটেকের টিকার পরীক্ষামূলক প্রয়োগের মাধ্যমে আরেক দফায় শুরু হয়েছে করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকাদান কর্মসূচি। সোমবার রাজধানী ঢাকার তিনটি হাসপাতালে ফাইজারের এই টিকাদান কর্মসূচি শুরু হয়। এর আগে গত 31 মে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈব প্রযুক্তির কোম্পানি বায়ো এনটেকের তৈরি 1,620 ডোজ টিকা পায় বাংলাদেশ। এর আগে গত 27 জানুয়ারি ভারতের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার টিকা দিয়ে করোনা টিকার প্রথম পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। পরে 7 ফেব্রুয়ারি সারা দেশে জাতীয়ভাবে গণটিকাদান কর্মসূচি শুরু হয়। ভারত টিকা সরবরাহ হঠাৎ করে বন্ধ করে দিলে বাংলাদেশে টিকাদান কর্মসূচি সংকটের মুখে পড়ে। এদিকে চীনের সিনোফার্মের তৈরি উপহার হিসেবে পাওয়া 10 লক্ষ ডোজ টিকা নিয়ে গত 19 জুন থেকে শুরু হয়েছে আরেক দফা টিকাদান কর্মসূচি।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ ও জঙ্গলমহল রাজ্য গঠনের দাবি জানানোয় বিজেপির জন বার্লা এমপি ও সৌমিত্র খা এমপির বিরুদ্ধে থানায় এফআইআর করেছে তৃণমূল। জন বার্লা সম্প্রতি উত্তরবঙ্গকে এবং সৌমিত্র খা জঙ্গলমহলকে রাজ্য গঠনের দাবি তুলেছেন। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ ও জঙ্গলমহল রাজ্য গঠনের দাবি জানানোয় বিজেপি জন বার্লা এমপি ও সৌমিত্র খা এমপির বিরুদ্ধে থানায় এফআইআর করেছে তৃণমূল। জন বার্লা সম্প্রতি উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করতে হবে বলে দাবি জানিয়েছেন। অন্যদিকে সৌমিত্র খা এমপি জঙ্গলমহল রাজ্য গঠনের দাবি জানিয়েছেন। উভয় ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকায় অনুন্নয়নের অভিযোগ করেছেন ওই বিজেপি নেতারা। আজ মঙ্গলবার ওই ঘটনাকে কেন্দ্র করে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ও বীরপাড়া থানায় দুটি অভিযোগ দায়ের করেন তৃণমূল যুবর মাদারিহাট বীরপাড়া ব্লক কমিটির সভাপতি বিশাল গুরুং। অন্যদিকে আজ আলিপুরদুয়ার থানায় বিজেপি এমপি জন বার্লা ও সৌমিত্র খার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন আলিপুরদুয়ারের জেলা যুব তৃণমূল সভাপতি বাবলু কর। প্রসঙ্গত, বিজেপি এমপি জন বার্লার বিরুদ্ধে ইতোমধ্যে দিনহাটা, ফালাকাটা, আলিপুরদুয়ার, কোতোয়ালি থানাসহ মোট 7টি থানায় অভিযোগ দায়ের হয়েছে। এদিকে আজ বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় আলাদা রাজ্যের দাবিকে সমর্থন করে বলেন,
উত্তরবঙ্গ সবসময় অবহেলিত, উত্তরবঙ্গের মানুষের জন্য ব্যবস্থা করা প্রয়োজন। উত্তরবঙ্গের মানুষকে যেমন সিপিএম সরকার অবহেলা করেছে, বর্তমান সরকারও ঠিক একই রকম ভাবে অবহেলা করছে। তাই আগামী দিন আমরা চাইছি এখানে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হোক,
বলছিলেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। রাজ্যভাগের দাবিকে সমর্থন জানিয়েছেন আনন্দবাঈ মর্বন নামে বিজেপির আর এক বিধায়ক। আলাদা রাজ্য হলে উন্নয়ন হবে বলেও তিনি সাফাই দিয়েছেন। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি অবশ্য বাংলা ভাগের দাবিকে দল সমর্থন করে না বলে মন্তব্য করেছেন।
বলছিলেন কলকাতা থেকে সাংবাদিক আব্দুল হাকিম। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রতিবেশী আফগানিস্তানে সামরিক অভিযান চালানোর জন্য মার্কিন বাহিনীকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইসলামাবাদ। তিনি আরও বলেছেন, পাকিস্তানের ভেতরে আমেরিকাকে সামরিক ঘাঁটি করতে দিয়ে পাক সরকার আরেকবার ভুল করবে না। দৈনিক ওয়াশিংটন পোস্টে লেখা এক খোলা কলামে ইমরান খান এসব কথা বলেছেন। তিনি বলেন, আফগান যুদ্ধের কারণে পাকিস্তানকে অনেক বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে, তবে অতীত ভুল থেকে ইসলামাবাদ অনেক কিছু শিখেছে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাক ও সিরিয়া সরকারের বিরোধিতা ও তীব্র সমালোচনা সত্ত্বেও মার্কিন সেনারা তাদের অনুচরদের সহায়তায় এই দুই দেশের উপর দখলদারিত্ব বজায় রেখেছে এবং তাদের প্রাকৃতিক সম্পদ ও কৃষি পণ্য লুণ্ঠন অব্যাহত রেখেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
পশ্চিম এশিয়া সহ বিশ্বের যে কোনো প্রান্তে মার্কিন সেনাদের উপস্থিতি ওই অঞ্চলের জনগণের জন্য দুঃখ দুর্দশা, নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করা ছাড়া আর কিছু বয়ে আনেনি। মার্কিন সরকার নিরাপত্তা প্রতিষ্ঠার দাবি করলেও বাস্তবতা হচ্ছে তারা যেখানে গেছে সেখানেই নতুন নতুন সংকট সৃষ্টি হয়েছে। বছরের পর বছর ধরে দখলদার মার্কিন সেনা এবং তাদের অনুগত বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ ইরাক ও সিরিয়ায় তৎপরতা চালাচ্ছে। ইরাক ও সিরিয়া সরকারের বিরোধিতা ও তীব্র সমালোচনা সত্ত্বেও মার্কিন সেনারা তাদের অনুচরদের সহায়তায় এই দুই দেশের উপর দখলদারিত্ব বজায় রেখেছে এবং তাদের প্রাকৃতিক সম্পদ ও কৃষিপণ্য লুণ্ঠন অব্যাহত রেখেছে। অথচ সিরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এবং তাদের অমানবিক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে এই দেশের জনগণ আর্থসামাজিক ক্ষেত্রে প্রচণ্ড চাপের মধ্যে আছে। সিরিয়ার আল আখবারিয়া টেলিভিশন চ্যানেল এ সংক্রান্ত এক প্রতিবেদনে সেদেশে মার্কিন সেনাদের লুটপাটের একটি চিত্র তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার মার্কিন সেনারা তাদের অনুচরদের সহযোগিতায় সিরিয়ার তেল সম্পদ এবং সেখানে উৎপাদিত গম লুটপাট করে ইরাকে নিয়ে যাচ্ছে। সর্বশেষ তারা সিরিয়ার জাজিরা এলাকা থেকে 32 লরি ভর্তি গম চুরি করে ইরাকে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিতে নিয়ে গেছে। কেবলমাত্র গত মাসেই তারা 150টিরও বেশি লরি ভর্তি গম সিরিয়া থেকে ইরাকে পাচার করেছে। সেই সঙ্গে চুরি করা তেল ভর্তি 500টিরও বেশি তেল ট্যাঙ্কার সিরিয়া থেকে ইরাকে স্থানান্তর করেছে। পর্যবেক্ষকরা বলছেন, ইরাকের উত্তরে এবং সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে দখলদার মার্কিন সেনাদের উপস্থিতির অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে এ দুই দেশে তৎপর বিভিন্ন জঙ্গি সন্ত্রাসী গ্রুপগুলোর জন্য প্রয়োজনীয় খাদ্য, অস্ত্র ও অর্থের যোগান দেয়া। মার্কিন সেনারা এমন সময় সিরিয়ার জনগণের সম্পদ লুণ্ঠনের কাজে ব্যস্ত যখন ওই অঞ্চলের জনগণ বিক্ষোভ মিছিল করে এ অঞ্চলে মার্কিন সেনা ও তাদের অনুগত সন্ত্রাসীদের উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। বিশেষ করে কয়েক সপ্তাহ আগে সিরিয়ার আলেপ্পো প্রদেশের আরব উপজাতিরা মানবিজ এলাকার অধিবাসীদের প্রতি সমর্থন জানিয়ে ওই অঞ্চলে তৎপর বিদেশি অনুচরদের মোকাবেলায় সহায়তার ঘোষণা দিয়েছিল। সিরিয়া ও ইরাকে মার্কিন সেনাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে স্থানীয় অধিবাসীরা সংকটে পড়েছে। এমনকি ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে প্রায়ই রকেট হামলার ঘটনা ঘটছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের রাজধানী ঢাকায় করোনা সংক্রমণ ঠেকাতে মরিয়া হয়ে সরকার এবার ঢাকাকে বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের অংশ হিসেবে ইতিমধ্যে রাজধানীর আশপাশের 7 জেলায় আজ মঙ্গলবার সকাল থেকে এক সপ্তাহব্যাপী লকডাউন কার্যকর করা হয়েছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের রাজধানী ঢাকায় করোনা সংক্রমণ ঠেকাতে মরিয়া হয়ে সরকার এবার ঢাকাকে বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের অংশ হিসেবে ইতিমধ্যেই রাজধানীর আশেপাশের 7 জেলায় আজ মঙ্গলবার সকাল থেকে এক সপ্তাহব্যাপী লকডাউন কার্যকর করা হয়েছে। এ বিষয়ে গতকাল সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, কয়েকদিন ধরে করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ঢাকাকে অন্য জেলা থেকে একটু কাট অফ বা বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে তাই 30 জুন পর্যন্ত ঢাকার নিকটবর্তী 7 জেলাকে লকডাউনের আওতায় আনা হয়েছে। লকডাউনের আওতাধীন জেলাগুলো হলো নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, গাজীপুর ও গোপালগঞ্জ জেলা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এসব জেলার উপর দিয়ে ঢাকা থেকে বা ঢাকামুখী দূরপাল্লার বাস চলবে না। দূরের যাত্রার ট্রেন চললেও এই সাত জেলায় তা থামবে না। ঢাকা থেকে যাত্রীবাহী নৌযানও চলবে না, ফলে এই সময় লোকজন যাতায়াত করতে পারবে না। তবে জরুরি সেবা ও পণ্য পরিবহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। করোনা মোকাবেলায় ঢাকাকে বিচ্ছিন্ন করার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। সংগঠনের আহ্বায়ক প্রফেসর ডাক্তার রশিদ ই মাহবুব রেডিও তেহরানকে বলেছেন,
এটা যেমন স্ট্রিক্টলি ফলো করতে হবে, যদি ধরেন এটাতে কন্ট্রোল না হয় আমাদের কিন্তু ট্রিটমেন্ট ফেসিলিটিটা এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, যাতে প্রয়োজনে আমরা সুইচ ওভার করতে পারি, যাতে ঢাকা থেকে যেহেতু প্রায় দেড় দুই কোটি লোক আমাদের এখানে বসবাস করে, এখনো এখানে সংক্রামক আছে কিন্তু সেই লেভেলের না। আমার মনে হয় যে এটা বোধ হয় এই কাট আপটা করে দিয়ে অন্তত সংক্রামকটাকে প্রিভেন্ট করার একটা বড় চেষ্টা। এখন মফস্বলের যে এটা প্রকোপটা বাড়ছে, তাদের চিকিৎসা ব্যবস্থাটা খুব তদারকিটা এবং অভাব এগুলো দরকার।
ঢাকার সঙ্গে অন্যান্য জেলার যোগাযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত সঠিক হয়েছে উল্লেখ করে জনস্বাস্থ্যবিদ ডাক্তার মুস্তাক হোসেন গণমাধ্যমকে বলেছেন, যেসব জেলায় শনাক্তের হার 10% বেশি সেখানেও যাতায়াত নিয়ন্ত্রণে রাখা দরকার। আগামী ঈদের সময় সংক্রমণ আরও বেড়ে যাবার ঝুঁকি আছে, সেজন্য ঈদের আগে সারা দেশে শনাক্তের হার 10-এর নিচে রাখতে হবে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে ইমাম রেজা আলাইহিসসালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
ইমাম রেজা আলাইহিসসালামের জন্মবার্ষিকী।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা। ইসলামের অনন্য মহামানব ইমাম রেজা আলাইহিসসালামের পবিত্র জন্মবার্ষিকী শীর্ষক বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
১৪৮ হিজরির ১১ই জিলকাত মদিনায় ইমাম মুসা ইবনে জাফর সাদিক আল ইসলামের ঘরে জন্ম নিয়েছিলেন মহানবীর পবিত্র আহলে বাইতের অন্যতম সদস্য হজরত ইমাম রেজা আল ইসলাম। তাঁর মায়ের নাম ছিল উম্মুল বানীন নাজমা। ১৮৩ হিজরিতে আব্বাসীয় বাদশাহ হারুনের নির্দেশে তারই এক কারাগারে ইমাম কাজিম আল ইসলামের শাহাদতের পর ৩৫ বছর বয়সে মুসলিম উম্মার ইমামতের দায়িত্ব গ্রহণ করেন ওই মহান ইমামের পুত্র ইমাম রেজা আল ইসলাম। এই মহান ইমামের জন্মদিনে সবাইকে জানাচ্ছি মুবারকবাদ এবং মহানবী ও তাঁর পবিত্র আহলে বাইতের শানে অশেষ দরুদ ও সালাম। মহানবীর পবিত্র আহলে বাইত তথা মাসুম বংশধররা ছিলেন খোদাইয়ের নানা গুণ ও সৌন্দর্যের প্রকাশ এবং মানব জাতির জন্য পূর্ণাঙ্গ আদর্শ। শেখ সাদুক ইমাম রেজা আল ইসলাম সম্পর্কে লিখেছেন, অসাধারণ নানা গুণ ও যোগ্যতার জন্য আলী ইবনে মুসা রেজা আল ইসলাম রেজা বা সন্তুষ্ট, সাদিক বা সত্যবাদী, ফাজেল বা গুণধর, মুমিনদের চোখের প্রশান্তি ও অবিশ্বাসীদের ক্ষোভের উৎস প্রভৃতি উপাধিতে ভূষিত হয়েছিলেন। তবে আলী ইবনে মুসা রেজা আল ইসলামের একটি বড় উপাধি হল আলেমে আলে মোহাম্মদ বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের আহলে বাইতের আলেম।
ইমাম রেজা আলাইহিসসালামের পিতা ইমাম মুসা কাজিম আলাইহিসসালাম বলেছেন, আমার বাবা ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম আমাকে বারবার বলতেন যে আলে মোহাম্মদের আলেম বা জ্ঞানী হবে তোমার বংশধর। আহা, আমি যদি তাকে দেখতে পেতাম, আর তার নামও হবে আমিরুল মুমিনিন আলাইহিসসালামের নাম তথা আলী। প্রায় হাজার বছর আগে লিখিত শাওয়াহেদুন নবুয়াত নামক বইয়ে বর্ণিত এক হাদিসে এসেছে, যারা ইমাম রেজা আলাইহিসসালামের মাজার জিয়ারত করবে তারা বেহেশতবাসী হবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরানের খোরাসানে তার শরীরের একটি অংশকে তথা তার পবিত্র বংশধারার একজন সদস্যকে দাফন করা হবে বলে ভবিষ্যৎবাণী করে গেছেন। একই বয়ে ইরানের কোম শহরে হযরত ফাতিমা মাসুমা সালামুল্লাহি আলাইহার পবিত্র মাজার জিয়ারতকারীও বেহেশতবাসী হবেন বলে হাদিস রয়েছে। এই ফাতিমা মাসুমা ছিলেন ইমাম রেজা আলাইহিসসালামের ছোট বোন। মাসুমা বা নিষ্পাপ ছিল তার উপাধি। ইমাম রেজা আলাইহিসসালামের ইমামতির সময়কাল ছিল 20 বৎসর। এই 20 বৎসর ছিল আব্বাসীয় তিনজন শাসক যথাক্রমে বাদশাহ হারুন এবং তার দুই পুত্র আমিন ও মামুনের শাসনামল। ইমাম রেজা আলাইহিসসালাম তার পিতা ইমাম মুসা কাজিম আলাইহিসসালামের নীতি আদর্শকে অব্যাহত গতিদান করেন। ফলে শহীদ ইমাম মুসা কাজিম আলাইহিসসালামের মতো ইমাম রেজাও রাজরোষের শিকার হন। আব্বাসীয় রাজবংশে বাদশাহ হারুন এবং মামুনি ছিল সবচেয়ে পরাক্রমশালী। তারা প্রকাশ্যে ইমামদের প্রতি শ্রদ্ধার কথা বলে বেড়ালেও অন্তরে ইমামদের রক্তের তৃষ্ণায় তৃষিত ছিল।
আল্লাহর বিধান অনুযায়ী ইসলামী খেলাফতের প্রকৃত উত্তরাধিকার কেবলমাত্র নবী পরিবারের নিষ্পাপ বা পবিত্র ইমামগণের উপর ন্যস্ত থাকবে এবং তাঁরা ছাড়া কেউ ওই পদের যোগ্য নন। জনগণের মাঝে এই সত্য প্রচারিত হলে স্বাভাবিকভাবেই তারা বাদশার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠবে। এই আশঙ্কায় ধূর্ত মামুন ইমাম রেজা আল ইসলামকে সবসময় জনগণের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করে। অন্য ইমামদেরকেও গণবিচ্ছিন্ন রাখার চেষ্টা করেছিল তাগুতি শাসকরা, কিন্তু তারপরও নিষ্পাপ ইমামদের সুকৌশলের কারণে তাঁদের বার্তা জনগণের কাছে ঠিকই পৌঁছে যেত।
জনগণের কাছে মহান ইমামগণের বার্তা পৌঁছে যাবার ফলে জনগণ প্রকৃত সত্য বুঝতে পারে এবং নবী বংশের প্রতি আনুগত্য প্রকাশ করতে থাকে। হযরত আলী আলাইহিসসালামের পবিত্র খানদানের কেউ বাদশার বিরুদ্ধে গেলে বাদশাহি হারাতে হবে এই আশঙ্কা মামুনের ছিল। ফলে মামুন ভক্তি দেখানোর ভান করে ইমামকে খোরাসানে আসার আমন্ত্রণ জানায়। ইমাম প্রথমত রাজি হননি, কিন্তু তাকে আমন্ত্রণ গ্রহণে বাধ্য করা হয়। নবীবংশের মধ্যে ইমাম রেজা আলাইহিসসালামই প্রথম ইরান সফর করেন। যাত্রাপথে তিনি যেখানেই গেছেন জনগণ তাকে সাদরে ও স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। ইমামও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বাইত ও নিষ্পাপ ইমামদের চরিত্র বৈশিষ্ট্য এবং ইসলামের সঠিক বিধি বিধান সম্পর্কে জনগণকে অবহিত করেন, সে সাথে বাদশার আমন্ত্রণের কথাও তাদেরকে জানান। ধূর্ত মামুন ইমামের আগমনে তার সকল সভাসদ ও অন্যান্য লোকজনকে সমবেত করে ইমাম রেজাকে খলিফা হওয়ার প্রস্তাব দেন। ইমাম মামুনের রাজনৈতিক দূরভিসন্ধি সম্পর্কে জানতেন, তাই তিনি জবাবে বলেন, মহান আল্লাহ যদি খিলাফত তোমার জন্য নির্ধারিত করে থাকেন তাহলে তা অন্যকে দান করা উচিত হবে না, আর যদি তুমি আল্লাহর পক্ষ থেকে খেলাফতের অধিকারী না হয়ে থাকো তাহলে আল্লাহর খেলাফতের দায়িত্ব কারো উপর ন্যস্ত করার কোনো অধিকার তোমার নেই।
ইমাম শেষ পর্যন্ত খেলাফতের দায়িত্ব নিতে অস্বীকার করায় মামুন ইমামকে তার ভবিষ্যৎ উত্তরাধিকারী হতে বাধ্য করে। ইমাম রেজা আল ইসলাম শেষ পর্যন্ত নিরুপায় হয়ে কিছু শর্ত সাপেক্ষে তা গ্রহণ করেন। যেমন তিনি প্রশাসনিক কোনো দায়িত্ব পালন করবেন না ও দূরে থেকে তিনি খেলাফতের সম্পর্ক রক্ষা করবেন, এসব ছিল অন্যতম শর্ত। ইমাম রেজার এই দায়িত্ব গ্রহণের খবর সর্বত্র ছড়িয়ে পড়লে আব্বাসীয়রা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। আসলে মামুনের মূল উদ্দেশ্য ছিল শিয়াদের বৈপ্লবিক সংগ্রামকে স্তিমিত ও ভিন্ন খাতে প্রবাহিত করা ও আব্বাসীয় খেলাফতকে বৈধ বলে প্রমাণ করা। ইমামকে উত্তরাধিকারী বানানোর মাধ্যমে মামুন নিজেকে একজন আধ্যাত্মিক ও মহান উদার ব্যক্তিত্ব হিসেবেও তুলে ধরতে চেয়েছেন।
মামুনির সমর্থক আব্বাসীয়রা ইমামকে বিভিন্নভাবে হেয় এবং মর্যাদাহীন করার ব্যর্থ চেষ্টা চালায়। যেমন বিভিন্ন ধর্মের জ্ঞানী ও পণ্ডিতদের মাধ্যমে জটিল প্রশ্ন করে ইমাম রেজা আলাইহিসসালামকে জব্দ করার চেষ্টা করে এবং খরা পীড়িত অঞ্চলে বৃষ্টি বর্ষণের জন্য ইমামকে দিয়ে এই আশায় দোয়া করানো হয় যে দোয়া কবুল না হলে ইমামের মর্যাদা ধূলিস্যাৎ হবে। কিন্তু ইমাম প্রতিটি জ্ঞানগত বিতর্কে বিজয়ী হতেন এবং বৃষ্টির জন্য করা তার দোয়াও সফল হয়েছিল। ফলে ইমাম রেজার জনপ্রিয়তা বাড়তে থাকে এবং ইমামের বিরুদ্ধে মামুনের ক্রোধ আর হিংসাও বাড়তে থাকে। আর ইমামও মামুনের বিরুদ্ধে অকপট সত্য বলার ক্ষেত্রে নির্ভীক ছিলেন। কোনোভাবেই যখন ইমামকে পরাস্ত করা গেল না, তখন মার্ব থেকে বাগদাদে ফেরার পথে ইরানের বর্তমান মাশহাদ প্রদেশের তুস নামক অঞ্চলে মামুন 55 বৎসর বয়স্ক ইমাম রেজাকে বিষ মাখানো ডালিমের রস বা আঙ্গুরের রস খাইয়ে শহীদ করে। 203 হিজরির 17 সফরে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে, কিন্তু আসল মৃত্যু ঘটেছিল মামুনেরই। পক্ষান্তরে ইমাম শাহাদাতের পেয়ালা পান করে মানুষের হৃদয়ে অমর হয়ে রয়েছেন।
ইমাম রেজা ছিলেন ধৈর্যের পরীক্ষা ও ত্যাগের পরাকাষ্ঠাই উন্নীত পুরুষ। আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমানের কারণে তিনি কাউকে ভয় পেতেন না। ইসলামী ইরানের শীর্ষ নেতারাও একই ধারার অনুসারী বলেই খোদাদ্রোহী পরাশক্তিগুলোর বিরুদ্ধে সংগ্রামে নির্ভীক। ইমাম রেজা আল ইসলাম তার অকাট্য যুক্তির মাধ্যমে সবার জন্য সর্বোত্তম ও বোধগম্যভাবে ইসলামের বিশ্বাসগুলো তুলে ধরেছিলেন। তিনি বলেছেন, জ্ঞান ও প্রজ্ঞা হচ্ছে এমন এক গচ্ছিত সম্পদের মতো যার চাবি হল প্রশ্ন। আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষিত হোক, কারণ প্রশ্নের মাধ্যমে চার গ্রুপ তথা প্রশ্নকারী, শিক্ষার্থী, শ্রবণকারী ও প্রশ্নের উত্তরদাতা সবাই সওয়াব লাভ করেন। ইমাম রেজাউল ইসলাম ইরানের নিশাপুরে এক হাদিসে বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছিলেন, মহান ফেরেশতা জিব্রাইল আল ইসলাম গৌরবময় মহান আল্লাহকে বলতে শুনেছেন যে তিনি বলেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা উপাস্য নেই। এই বাক্যটি হচ্ছে আমার দুর্গ, তাই যে তাতে প্রবেশ করবে সে আমার শাস্তি থেকে নিরাপদ থাকবে। এতটুকু বলার পর ইমামের কাফেলার যানবাহন নিশাপুর থেকে বাদশাহ মামুনের প্রাসাদ অভিমুখে চলা শুরু করলে তিনি আরও বলেন, অবশ্য এর তথা মহান আল্লাহর ওই ঘোষণার শর্তাবলী রয়েছে এবং আমি হচ্ছি এর অন্যতম শর্ত। অর্থাৎ তিনি এটা বোঝাতে চেয়েছেন যে তাঁর ইমামত আল্লাহর পক্ষ থেকেই মনোনীত, আর তাই তাঁর আনুগত্য করা ফরজ। শ্রোতা ভাই বোনেরা, ইমাম রেজা আল ইসলামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে সবাইকে আবারও জানাচ্ছি অশেষ মোবারকবাদ।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই বিশেষ আলোচনা এখানেই শেষ করছি।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 22 জুন মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ক্যাসিনোতে প্রাইভেট কক্ষ ভাড়া নিয়ে সাজানো জুয়া খেলেছিল হ্যাকাররা। প্রথম আলো, 7 জেলায় লকডাউন শুরু, দেশ থেকে বিচ্ছিন্ন রাজধানী ইত্তেফাক। হুইপ শামসুল সহ 6 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা। কালের কণ্ঠ, তিন খুনের দায় একাই নিচ্ছেন মেহজাবিন, মানতে নারাজ স্বজনরা যুগান্তর। বাংলাদেশ সহ দরিদ্র দেশগুলোতে টিকার সংকট কঠিন আকার নিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানব জমিনের শিরোনাম। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। মোদি যোগী স্নায়ুযুদ্ধ প্রকাশ্যে, বিজেপির অন্দরের টানা পড়েনে আশায় বিরোধীরা, আনন্দবাজার পত্রিকা। তৃণমূলে যোগ দিচ্ছেন প্রণব পুত্র অভিজিৎ, অভিষেকের সঙ্গে সাক্ষাৎ ঘিরে বাড়ছে ধোঁয়াশা আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, হুইপ শামসুল হকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, এমন একটি খবর দিয়েছে দৈনিক মানব জমিন, কেন এই নিষেধাজ্ঞা, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের জাতীয় সংসদের একজন হুইপ শামসুল হক, তাকে বিদেশে যাওয়ার ব্যাপারে আদালতের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এটি জাতীয় সংসদের জন্য এবং আমাদের বাংলাদেশের জন্য একটি লজ্জার ব্যাপার আমি মনে করি। কারণ হচ্ছে যে জাতীয় সংসদের একজন হুইপ, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পজিশনে আছেন। সংসদ সদস্যরা দেশের স্বার্থ, জনগণের স্বার্থ রক্ষা করবেন বলে শপথ নেন। সেই শপথ ভঙ্গ করে তিনি এমন কিছু দুর্নীতি করেছেন যার কারণে তাকে বিদেশে যেতে নিষেধ করেছে আদালত। তিনি সরকার দলীয় একজন সদস্য। শুধু শামসুল হক নন, আরও দুইজন সংসদ সদস্যের বিরুদ্ধে একই রকমের নিষেধাজ্ঞা দিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা আর্থিক দুর্নীতি ও অনিয়ম করেছেন এবং এ সমস্ত বিষয়ে তদন্ত চলছে। তো যাই হোক, সামগ্রিকভাবে যে কথা বলবো সেটি হচ্ছে এই যে হুইপ এবং সংসদ সদস্যদের মতো ব্যক্তিরা যখন দুর্নীতিতে জড়িয়ে পড়েন তখন তা দেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা পর্যায়ে পড়ে। এই ধরনের বিশ্বাসঘাতকতা মোটেই কাঙ্ক্ষিত নয়।
চার বছর পর কাতারে আবার রাষ্ট্রদূত ফেরত পাঠাতে বাধ্য হয়েছে সৌদি আরব। এই ঘটনা আসলে কি বার্তা দিচ্ছে?
জি, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন 2017 সালে সম্ভবত কাতারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। নিষেধাজ্ঞা তো নয়, অবরোধ। আকাশপথে, স্থলপথে, সমুদ্রপথে সব দিক দিয়ে অবরোধ আরোপ করেছিল, সর্বাত্মক অবরোধ। কাতারের যত খাদ্য সামগ্রী আমদানি করতে হয়, দেশটি আমদানি নির্ভর দেশ, সেই আমদানির শতকরা 90% সৌদি আরব হয়ে কাতারে আসত। সৌদি আরব মনে করেছিল কাতারের উপর অবরোধ আরোপ করলে কাতার দুই দিনের ভেতরেই তার কাছে নতজানু হয়ে ক্ষমা চেয়ে সম্পর্ক ঠিক রাখবে। কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং পরবর্তীতে তুরস্ক অত্যন্ত দ্রুত গতিতে কাতারের পাশে দাঁড়িয়েছিল, খাদ্য সামগ্রী থেকে শুরু করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়ে। ফলে কাতারকে অবরোধ দিয়ে তারা কিন্তু আটকাতে পারেনি। সামগ্রিকভাবে সেই 2017 সালের জুন মাসে অবরোধ দেওয়ার পর থেকে এ পর্যন্ত কাতারকে কোনোভাবেই তারা নতজানু করতে পারেনি। এখন উপায়হীন হয়ে কাতারে তারা নতুন করে রাষ্ট্রদূত পাঠাতে বাধ্য হয়েছে সৌদি আরব। এছাড়া কাতারের বিরুদ্ধে অবরোধ দেওয়ার ভেতর দিয়ে সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে সৌদি আরবের, সেটা হচ্ছে যে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ, যেটা ইরানকে সর্বাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য তৈরি করা হয়েছিল, সেই উপসাগরীয় সহযোগিতা পরিষদ কিন্তু কার্যত ধ্বংস হয়ে গেছে। তাতে সৌদি আরব মারাত্মকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। ফলে তারা কাতারের সাথে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছে, এটা স্বাভাবিক। আরও আগে এই শুভ বুদ্ধির উদয় হওয়ার প্রয়োজন ছিল।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব কাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবর বিস্তারিত। সুপ্রিম কোর্টে নারদা মামলা শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন বাঙালি বিচারপতি অনিরুদ্ধ বসু। সংবাদ প্রতিদিন, আজকাল এবং আনন্দবাজার পত্রিকা। বিস্তারিত খবরে লেখা হয়েছে, বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের পর এবার বিচারপতি অনিরুদ্ধ বসু সুপ্রিম কোর্টে নারদা মামলা শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন এই বিচারপতি। মঙ্গলবারে নারদা সংক্রান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা শুনানি হওয়ার কথা ছিল। শীর্ষ আদালতের দুই বিচারপতি হেমন্ত গুপ্তা ও অনিরুদ্ধ বসুর এজলাসে, কিন্তু দিনের শুরুতেই মামলা শুনানি হওয়ার ঠিক আগেই তা শুনতে গড় রাজি হন বিচারপতি অনিরুদ্ধ বসু। ফলে শুনানি নিয়ে আপাতত অনিশ্চয়তা তৈরি হল। রাজনীতির খবর। বিধানসভা নির্বাচনের আগ থেকেই দলবদল চলছিল। বড় বড় নেতারা তৃণমূল ছেড়ে বিজেপির টিকিটে নির্বাচন করেছেন। এবার নির্বাচনের পর আবার হিড়িক পড়ে গেছে বিজেপি ছেড়ে তৃণমূলে আসার। সপ্তাহখানেক আগে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় ও তাঁর ছেলে শুভ্রাংশু ফের পুরনো দলে ফিরে যাওয়ার দিন তালিকায় ছিল অভিজিৎ মুখোপাধ্যায়ের নাম, কিন্তু কোনো কারণে ওই দিন তিনি শিবির বদল করেন। তবে সোমবার অভিষেকের সঙ্গে তাঁর সাক্ষাতের পর সকলেই প্রায় নিশ্চিত দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে যুক্ত অভিজিতের দলত্যাগের আর বেশি দেরি নেই। আজকাল ও সংবাদ প্রতিদিনের খবর এটি। মোদী যোগী স্নায়ুযুদ্ধ প্রকাশ্যে বিজেপির অন্দরে টানা পড়েন আশায় বিরোধীরা। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, হয়তো সামান্য মচকাচ্ছেন কিন্তু ভেঙে পড়ার মতো ধাত নয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। অন্যদিকে রাজ্যের নেতৃত্বের পোস্টটি নিয়ে স্নায়ুর যুদ্ধ অব্যাহত রেখেছেন নরেন্দ্র মোদী। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাক।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পসরা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আজকের আসরে আমরা শুনব প্রাচীন একটি প্রবাদের গল্প, গুরু মারা সাগ্রেত বলে একটা কথা প্রচলিত আছে আমাদের সমাজে। এর মানে হল, ধরা যাক কোনো একজন শিক্ষকের কাছে কোনো এক মেধাবী ছাত্র যে কোনো বিষয়ে হোক জ্ঞান অর্জন করল, ওই মেধাবী ছাত্র আরও বেশি পড়ালেখা করে, গবেষণা চালিয়ে এমন পর্যায়ে চলে গেল যে তার শিক্ষকের চেয়েও কোনো কোনো ব্যাপারে নিজেকে সে বেশি জ্ঞানী ভাবতে শুরু করে দিল। এ ধরনের ছাত্রের ব্যাপারেই বলা হয় গুরু মারা সাগ্রেত।
এরকম এক সাগরেদের কাহিনী ঘিরে চালু হয়েছে একটি ফার্সি প্রবাদ, সুতো খাটো রাখতে হয়। ওস্তাদের সঙ্গে পাল্লা দিয়ে ছাত্র কাজে কর্মে বেশ অগ্রসর হয়ে উঠেছে ঠিকই, কিন্তু দ্রুততার দিক থেকে শিক্ষককে অতিক্রম করতে পারল না ছাত্র। ছাত্র যতই মনোযোগের সঙ্গে খেয়াল করল, তারপরও সময়ের ভেদটা কিছুতেই রপ্ত করতে পারল না। বিখ্যাত সাহিত্যিক খলিল জিব্রান বলেছিলেন, চিন্তা এবং কর্মের মাঝখানে বিরাট একটি ব্যবধান থাকে, ওই ব্যবধান দূর করতে অধ্যবসায়ী হতে হয়। এই উক্তিটির মতোই একটি কাহিনীকে ঘিরে আজকের প্রবাদটির সৃষ্টি হয়েছে। প্রবাদটি হল সুতো খাটো রাখতে হয়। আমরা বরং আগে প্রবাদের গল্পটি শুনি, তারপর না হয় এ নিয়ে ভাবা যাবে। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
সে অনেক দিন আগের কথা, এক শহরে বাস করত এক দর্জি। দর্জি মানে টেইলার্স, অর্থাৎ যারা জামা কাপড় সেলাই করে। ওই শহরের লোকজনের জামা কাপড় সেলাই করে যা পেত তা দিয়ে জীবনযাপন করত। সে ওই দর্জির কাছে কাজ করত এক ধূর্ত সাগরেদ। বছরের পর বছর ধরে দর্জির কাছে সে কাজ শিখেছে। মেধাবী হবার কারণে সাগরেদ খুব দ্রুতই ওস্তাদের কাজ সুন্দর করে ধরে ফেলল, মানে ওস্তাদের মতো করেই জামা কাপড় সেলাই করতে শিখে গেল। সে যেসব জামা কাপড় সেলাই করত সেগুলোর মান সেলাইয়ের দিক থেকে, ডিজাইনের দিক থেকে, সর্বোপরি সৌন্দর্যের দিক থেকে কোনো অংশেই ওস্তাদের তৈরি জামার চেয়ে কম সুন্দর ছিল না। তবে একটা ব্যাপারে সাগরেদ কিচ্ছুতেই ওস্তাদকে অতিক্রম করতে পারল না, সেটা হলো গতি। ওস্তাদ যে জামাটা এক সপ্তাহে তৈরি করে কাস্টমারকে দিতে পারে, সে একই জামা তৈরি করতে সাগরেদের লেগে যায় দ্বিগুণ সময়, মানে দুই সপ্তাহ মতো।
সাগরেদ বহু চেষ্টা করল ওস্তাদের এই গতির রহস্যটা আয়ত্ত করার, কিন্তু যতই সে মনোযোগ দিল কিছুতেই কাজ হলো না। একদিন সে ওস্তাদকে এর রহস্য সম্পর্কে জিজ্ঞেসই করে বসল, ওস্তাদ আপনি কি আমার কাজকর্মে সন্তুষ্ট? ওস্তাদ বলল, তুমি তো ভালোই সেলাই করো। সাগরেদ বলল, কিন্তু ওস্তাদ একটা ব্যাপার আমি আয়ত্ত করতে পারছি না। ওস্তাদ জানতে চাইল, কি বিষয়? সাগরেদ বলল, আমি ঠিক বুঝতে পারছি না আপনার সঙ্গে সময়ের দিক থেকে আমি কেন পেরে উঠতে পারছি না। আমার কাজের গতি আপনার মতো নয়, যে কাজ আমি দুই সপ্তাহে করি সেই একই কাজ আপনি করেন এক সপ্তাহে, কোথায় যে আমার ভুল হচ্ছে বুঝতে পারছি না। এ কথা শুনে ওস্তাদ কি জবাব দিল তা শুনব একটু মিউজিক বিরতির পর, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প প্রবাদের গল্পের আসরে। কাজের গতির রহস্য সম্পর্কে ওস্তাদের কাছে জানতে চাইলে বলল, আমার কাজের গতির একটা রহস্য আছে, সেটা তোমাকে এক্ষুনি বলবো না। সাগরেদ বলল, আপনি বললেন আমার কাজে আপনি সন্তুষ্ট, তাহলে আমার কাজের ভুল ভ্রান্তি কিংবা আপনার কাজের গতির রহস্যটা কেন বলবেন না আমাকে? ওস্তাদ জবাব দিল, দেখছ না কত ব্যস্ত আমি, কাস্টমারের ভিড়ও লেগে আছে। আমি তোমার কাজে সন্তুষ্ট, কিন্তু তোমার ব্যাপারে আমি এখনো নিশ্চিত নই, আস্থাবান নই আমি। আমার ভয় হচ্ছে তোমাকে আমার কাজের রহস্যটা বলে দিলে না জানি কালই আমার দোকানের সামনে তুমি আরেকটা দোকান খুলে বসো, তখন দেখা যাবে কাজের গতিও তোমার ভালো, মানও ভালো, অভিজ্ঞতাও ভালো, সুতরাং আমার সব কাস্টমার তোমার কাছে চলে যাবে।
সাগরেদ জানতে চাইল, তাহলে কবে আমাকে রহস্যটা জানাবেন? ওস্তাদ বলল, দেখা যাক, যখনই আমি মনে করব আস্থা রাখা যায় বা বলার সময় হয়েছে তখনই বলবো। এভাবে কেটে গেল কয়েক বছর। সাগরেদ তো প্রতিদিনই অপেক্ষায় থাকে ওস্তাদের কাজের রহস্য জানার। তার অবশ্য মোটেও নতুন দোকান খোলার চিন্তা ছিল না, তবে কৌতূহল ছিল রহস্যটা জানার। এই রহস্য জানার জন্য সাগরেদ ওস্তাদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে খুব আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছিল। অবশেষে একদিন ওস্তাদ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল, ওস্তাদ বুড়ো হয়ে গেছে, তার আয়ু ফুরিয়ে এসেছে। ওস্তাদ একথা শুনে সাগরেদকে কাছে ডেকে বলল, আমার তো আয়ু শেষ হয়ে এসেছে, তাই তোমাকে আমার কাজের রহস্যটা বলে যাব। সাগরেদ মনে মনে ভাবল, কি রহস্য জানি বলবে ওস্তাদ। এ পর্যায়ে আবারও একটু বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প প্রবাদের গল্পের আসরে। সাগরেদ গুরুত্বপূর্ণ রহস্য জানার অপেক্ষায় কৌতূহলী হয়ে পড়ল, কিন্তু ওস্তাদ যে রহস্যের কথা বলল সেটা তেমন গুরুত্বপূর্ণ মনে হলো না সাগরেদের কাছে। তার কাছে মনেই হলো না যে ওস্তাদের কাজের দ্রুততার কারণ এটা হতে পারে। ওস্তাদ বলল, তুমি যখন সেলাই করো তখন সুতো টান টান করে রাখো না, সুতোকে ছোট রাখতে হয়। সাগরেদ বলল, এটুকুই ওস্তাদ, কি বলেন? এত সহজ ব্যাপারটা? ওস্তাদ বলল, হ্যাঁ এটুকুই। তুমি যখন শুয়ে সুতো ঢুকাও তখন সুতা লম্বা রাখো এবং সেলাই করার সময় তুমি বারবার লম্বা সুতোটাকে কাপড়ের ভেতর দিয়ে অতিক্রম করতে বাধ্য হও। সুতো যদি ছোট রাখো তাহলে কম সময় লাগে সেলাই করতে।
সেই থেকে যখনই কেউ কাউকে তার কাজের মার্জিন কমাতে দ্রুততার কথা বলে তখনই এই প্রবাদটি উচ্চারণ করে, সুতোটা খাটো রাখতে হয়। আসলে যে কোনো কাজেরই কিছু রহস্য থাকে, সেই রহস্য অনেকেই ভাবে কত গুরুত্বপূর্ণ বোধ হয়, অথচ দেখা যায় সামান্য একটু কৌশলেই বড় রকমের রহস্য লুকিয়ে থাকে।
তো শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন।
শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এখনই বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রেসিডেন্ট রুহানি বলেছেন, ইরানের অর্থনীতি স্থবির করার ষড়যন্ত্রের কথা স্বীকার করেছে মার্কিন সন্ত্রাসীরা। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের সরকারের পররাষ্ট্রনীতি হবে গতিশীল ও যৌক্তিক, বলেছেন প্রভাবশালী কূটনীতিক আবদুল্লাহ হিয়ান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, করোনার টিকা এখন কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে, দেশের টিকা তৈরির উপর গুরুত্ব আরোপ। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ ও জঙ্গলমহল রাজ্য গঠনের দাবি জানানোই বিজেপির দুই এমপির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছে তৃণমূল। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন। এ কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.